أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل، أفإن مات أو قتل انقلبتم على أعقابكم، ومن ينقلب على صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. محمد একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তার আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 28 নভেম্বর, 13 অগ্রহায়ণ এবং ফার্সি 7 আজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় partstoday.ir/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইসরায়েল শিগগিরই ধ্বংস হয়ে যাবে বলে ব্রিটেনে বসবাসরত একজন ইহুদি রাব্বির মন্তব্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে আওয়ামী লীগ নেতাদের মন্তব্য নিয়ে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক পরিবেশনা দর্পণ, পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান, কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ধারাবাহিক অনুষ্ঠান গল্প ও প্রবাদের গল্প। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, বিপ্লবের পর ইরানের নৌবাহিনীর উন্নতি অবিশ্বাস্য, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামিনের মন্তব্য। গাজায় যুদ্ধাপরাধ অব্যাহত থাকলে আমেরিকা ইসরায়েলকে কঠিন পরিণতি বরণ করতে হবে, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকায় মানববন্ধন, প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দিতে বাধা দেওয়ার অভিযোগ। এবং বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড হলেন বিজেপি বিধায়ক শুভেন্দু। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামিনেই বলেছেন, 1979 সালে ইসলামী বিপ্লব সফল হবার পর ইরানের নৌবাহিনী যে উন্নতি সাধন করেছে তা অবিশ্বাস্য এবং উল্লেখযোগ্য। ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে রাজধানী তেহরানে নৌবাহিনীর একদল কমান্ডার সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তাঁদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় ওই মন্তব্য করেন সর্বোচ্চ নেতা। তিনি বলেন, বিপ্লব সফল হওয়ার পর প্রথম দিককার বছরগুলোতে এটা কল্পনারও বাইরে ছিল যে ইরানের নৌবাহিনী দেশের পানিসীমার বাইরে উপস্থিতি নিশ্চিত করতে পারে, কিন্তু এখন ইরানের নৌবাহিনী সারা বিশ্ব পরিভ্রমণ করছে এবং সেটি করছে যথেষ্ট শক্তিমত্তার সাথে, যা ইরানি জনগণের জন্য গর্বের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ইরানের নৌবাহিনী দেশের জন্য বিরাট বড় সক্ষমতার প্রতীক হয়ে উঠেছে। সমুদ্রভিত্তিক অর্থনৈতিক নীতি বাস্তবায়নের ক্ষেত্রে দেশের নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন। কাস্পিয়ান সাগরে ইরান যে ডেস্ট্রয়ার মোতায়েন করেছে তারও প্রশংসা করেন সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকায় যদি স্থায়ীভাবে অপরাধযজ্ঞ বন্ধ করতে ব্যর্থ হয় তাহলে আমেরিকা এবং ইসরায়েলকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির আবদুল্লাহিয়ান এসব কথা বলেন। তিনি বলেন, গাজ উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন এবং অপরাধযজ্ঞ অবশ্যই বন্ধ হতে হবে এবং অস্থায়ীভাবে যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করা হয়েছে তা স্থায়ী যুদ্ধবিরতিতে রূপান্তর করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুদ্ধাপরাধ বন্ধ করার ব্যাপারে আমেরিকা এবং ইসরায়েল যদি কার্যকর পদক্ষেপ নিতে না পারে তাহলে তাদেরকে কঠোর পরিস্থিতির মুখে পড়তে হবে। গত শুক্রবার থেকে ইসরায়েল ও হামাসের মধ্যকার 4 দিনের যুদ্ধবিরতির ফলে দুপক্ষ বেশ কিছু বন্দীকে মুক্তি দিয়েছে এবং গত 4 দিন ধরে গাজা উপত্যকায় বেশ কিছু ত্রাণ সামগ্রী পৌঁছানো সম্ভব হয়েছে। পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি এবং যুদ্ধ ছড়িয়ে দেওয়ার ইসরায়েলি ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। তেহরান বলেছে, এর ফলে উদ্ভূত যে কোনো পরিস্থিতির দায় তেল আবিবকে বহন করতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানিয়ানি তার অফিসিয়াল এক্স পেজে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ভয়াবহ আগ্রাসন চালানোর একই সময়ে সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। কানিয়ানি বলেন, গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ চালানোর একই সময়ে ইহুদিবাদীরা বিমানবন্দর সহ সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও বেসামরিক অবকাঠামোর উপর হামলা জোরদার করার মাধ্যমে এশিয়া অঞ্চলে যুদ্ধের উন্মাদনা ছড়িয়ে দিচ্ছে।
ইহুদিবাদী ইসরায়েল ও ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতির শেষ দিনে গতকাল সন্ধ্যায় আরও 11 ইসরায়েলি নারী ও শিশুকে মুক্তি দিয়েছে হামাস। অন্যদিকে দখলদার সরকারের কারাগারগুলোতে আটক 33 ফিলিস্তিনি সোমবার রাতে মুক্তি পেয়েছেন। মুক্তিপ্রাপ্তদের মধ্যে 3 জন নারী ও বাকি 30 জন শিশু। এ নিয়ে শুক্রবার থেকে শুরু করে টানা 4 দিনে হামাস তাদের হাতে আটক 69 জনকে মুক্তি দিল। যুদ্ধবিরতির চুক্তিতে হামাস 4 দিনে মোট 50 ইসরায়েলিকে মুক্তি দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল, তবে তারা এর সঙ্গে অতিরিক্ত 19 বিদেশি নাগরিককে ছেড়ে দিয়েছে। অন্যদিকে ইহুদিবাদী ইসরায়েল 4 দিনে চুক্তি অনুযায়ী 150 ফিলিস্তিনিকেই মুক্তি দিয়েছে। সোমবার রাতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও 2 দিন বাড়ানো হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এ খবর জানিয়ে বলেছেন, এই 2 দিনে আরও 20 ইসরায়েলি নারী ও শিশুকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস। এর বিনিময়ে 60 ফিলিস্তিনি বন্দী ইসরায়েলের কারাগারগুলো থেকে মুক্তি পাবেন। ফিলিস্তিনের গাজা উপত্যকার কয়েকটি অঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলের সেনারা ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করেছে। এর মধ্য দিয়ে তারা হামাসের সাথে যে যুদ্ধবিরতি চুক্তি করেছে তার লঙ্ঘন ঘটালো। হামাস এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের ফলে 5 দিন ধরে নিরস্ত্র নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী বাহিনীর বর্বর হত্যাকাণ্ড বন্ধ রয়েছে। প্রেস টিভি বলছে, ইসরায়েলি ট্যাঙ্ক থেকে উত্তর গাজার আল সাতি শরণার্থী শিবিরে এবং গাজা সিটির শেখ রেজওয়ান এলাকায় গোলাবর্ষণ করা হয়েছে। এর আগেই ইহুদিবাদীরা হামাসের সাথে 4 দিন ধরে চলা যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ আরও 2 দিন বাড়াতে সম্মত হয়। এই 2 দিনে হামাস আরও 20 জন ইসরায়েলিকে মুক্তি দেবে। বিনিময়ে ইসরায়েল 60 জন ফিলিস্তিনিকে কারাগার থেকে মুক্ত করবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকায় মানববন্ধন, প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দিতে বাধা দেওয়ার অভিযোগ স্বজনদের। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি সহ সমমনার দলগুলোর কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন তাদের স্বজনরা। আজ মঙ্গলবার সকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজবন্দীদের স্বজন ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় কারাবন্দীদের স্বজনরা অভিযোগ করে বলেন, বিভিন্ন রাজনৈতিক মামলার আসামিদের বাসায় না পেয়ে অনেক স্বজনদেরকেও আটক করা হয়েছে, নির্যাতনেরও অভিযোগ করেছেন তারা। মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, একতরফা নির্বাচন করতে বিএনপির জাতীয় ও সিনিয়র নেতৃবৃন্দকে ফরমায়েশি রায়ে কারাগারে পাঠানো হয়েছে। বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতেই নেতাকর্মীদের অন্যায়ভাবে সাজা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে পশ্চিমবঙ্গ বিধানসভা চত্বরে আজ থেকে 3 দিনের প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ধর্মতলায় এক সমাবেশে বক্তব্য রাখবেন। পশ্চিমবঙ্গে চাকরি চুরি, রেশন চুরি, 100 দিনের কাজ, বার্ধক্য ও বিধবা ভাতা, প্রতি ঘরে পানি, কিষাণ সম্মান, আয়ুষ্মান ভারত, আবাস যোজনায় দুর্নীতি ও বঞ্চনা ইত্যাদির অভিযোগে প্রতিবাদ জানাতে ওই সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড হলেন বিজেপি বিধায়ক শুভেন্দু। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করার অভিযোগে বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে। আজ মঙ্গলবার বিধানসভার গোটা শীতকালীন অধিবেশনের জন্য তাকে সাসপেন্ড করা হয়। এর আগে 2022 সালের 28 মার্চ শুভেন্দু অধিকারী সহ 5 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছিল। আজ বিধানসভার স্পিকারের বিরুদ্ধে অসম্মানজনক আচরণের অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সাসপেনশন প্রস্তাব আনেন রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস রায়। সেই প্রস্তাবে সম্মত হন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার বাইরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী ও বিজেপির অন্যদেরকে টার্গেট করে বলেন,
অবাঞ্ছিত ঘটনা, রাস্তার গলির মোড়ে দাঁড়িয়ে যে চিৎকার করা যায় সেটা বিধানসভায় করা যায় না। ওদের সে সেন্সটা গ্রো করা উচিত। আমার মনে হয় সংবিধান আজকে দিবসে আলোচনায় এই প্রসঙ্গ নিশ্চয়ই উঠে আসবে। এবং আমার তো মনে হয় যে যারা রয়েছেন বিরোধী দলের তাদের কাছেও আমি বলবো যে এই ধরনের আচরণ তারা যেন না করেন, এটা আচরণ করা থেকে বিরত থাকাই উচিত।
অন্যদিকে পাল্টা পদক্ষেপ হিসেবে বিধানসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে বিজেপি। আজই বিধানসভার সচিব সুকুমার রায়ের ঘরে গিয়ে স্পিকারের বিরুদ্ধে স্মারকলিপি জমা দিয়েছে বিজেপির পরিষদীয় দল। তারা একগুচ্ছ অভিযোগ করেছেন স্পিকারের বিরুদ্ধে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন বলেছে, ইহুদিবাদী ইসরায়েল যদি আবারও গাজায় আগ্রাসন শুরু করে তাহলে তা মোকাবিলার জন্য তারা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। গাজায় প্রথম দফায় 4 দিনের যুদ্ধবিরতি শেষে 2 দিনের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পর জিহাদ আন্দোলন এই ঘোষণা দিল। ইসরায়েল বারবারই বলছে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর তারা আবারও গাজা উপত্যকার বিরুদ্ধে সামরিক হামলা শুরু করবে। জিহাদ আন্দোলন আজ এক বিবৃতিতে বলেছে, অন্য প্রতিরোধ সংগঠনগুলোর পাশাপাশি তারাও ইহুদিবাদী ইসরায়েলের আচরণকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং জাতীয় স্বার্থ রক্ষা ও ফিলিস্তিনের বিরুদ্ধে ইহুদিবাদীদের আগ্রাসন ঠেকানোর জন্য যে কোনো ত্যাগ শিকারে তারা প্রস্তুত রয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইয়াহিয়া সিনোয়ার গাজা উপত্যকার একটি টানেলে ইসরায়েলি বন্দীদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বলে একজন মুক্তিপ্রাপ্ত নারী বন্দী তাঁর পরিবারকে জানিয়েছেন। ইসরায়েলি গণমাধ্যমগুলোতে সেখানকার অন্যতম প্রভাবশালী সাংবাদিক অমিত সিগালের বরাত দিয়ে খবরটি ছাপা হয়েছে। হামাসের হাত থেকে মুক্তি পাওয়া ওই ইসরায়েলি নারী তার পরিবারকে জানান, তাদেরকে গাজায় নিয়ে যাওয়ার কয়েকদিনের মধ্যেই উপত্যকার একটি টানেলে তাদের সঙ্গে দেখা করেন ইয়াহিয়া সিনোয়ার। তিনি নির্ভুল হিব্রু ভাষায় তাদেরকে বলেন, হ্যালো, আমি ইয়াহিয়া সিনোয়ার, আপনারা গাজার সবচেয়ে নিরাপদ স্থানে রয়েছেন, আপনাদের কোনো ক্ষতি হবে না। ইসরায়েলি গণমাধ্যমে মুক্তিপ্রাপ্ত ওই নারীর নাম প্রকাশ করা হয়নি। ইয়াহিয়া সিনোয়ার বর্তমানে গাজায় অবস্থানকারী সবচেয়ে সিনিয়র হামাস নেতা। তার নেতৃত্বেই এই প্রতিরোধ আন্দোলন ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনীর হাতে বন্দী থাকা একজন ইসরায়েলি নারী তার প্রতি সদয় ও মানবিক আচরণ করার জন্য হামাস যোদ্ধাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। ড্যানিয়েল অ্যালোনি নামের ওই ইসরায়েলি নারীকে তার 6 বছর বয়সী মেয়ে অ্যামিলিয়ার সঙ্গে গাজায় আটক রাখা হয়েছিল। অ্যালোনি ও তার মেয়ে গত শুক্রবার গাজায় যুদ্ধবিরতির প্রথম দিনেই মুক্তি পান। অ্যালোনি বন্দী থাকা অবস্থায় হিব্রু ভাষায় চিঠি লিখে হামাসের প্রতি কৃতজ্ঞতা জানান বলে ফিলিস্তিনি গণমাধ্যমগুলো খবর দিয়েছে। চিঠিতে তিনি লিখেছেন, হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল কাসসাম ব্রিগেডের যোদ্ধারা তাদের সঙ্গে অত্যন্ত সদয় আচরণ করেছেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ব্রিটেনে বসবাসকারী একজন ইহুদি রাব্বি হ্যানান ব্যাক জোর দিয়ে বলেছেন যে এটা শতভাগ নিশ্চিত ইসরায়েল শীঘ্রই ধ্বংস হয়ে যাবে এবং সেই দিনটি খুব দূরে নয়। এ সম্পর্কে এবারে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন রেজওয়ান হোসেনের পরিবেশন।
ব্রিটেনে বসবাসকারী একজন ইহুদি রাব্বি হ্যানান বেক জোর দিয়ে বলেছেন যে এটা শতভাগ নিশ্চিত যে ইসরায়েল শীঘ্রই ধ্বংস হয়ে যাবে এবং সেই দিনটি খুব দূরে নয়। তিনি বলেছেন, গাজায় যা ঘটেছে তা সত্যিকার অর্থে গণহত্যা এবং তার ভাষায় এটি 80 বছর আগে ইহুদি জনগণের সাথে ঘটে যাওয়া ঘটনার সাথে খুব মিল রয়েছে, যা ইহুদিবাদীরা এখন গাজার জনগণের সাথে একই আচরণ করছে। তিনি বলেন, ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলের এই আচরণ উন্মাদনা ছাড়া আর কিছুই নয়। আরও দুঃখজনক হচ্ছে, ইসরায়েল ইহুদি জাতির নামে, তাওরাত ও ঈশ্বরের নামে ফিলিস্তিনিদের সাথে এই আচরণ করছে। ইসরায়েলি কর্মকর্তাদের অবশ্যই আন্তর্জাতিক আদালতে আনতে হবে এবং আমাকে এখানে সত্যটি বলতে হবে যে সমস্যার মূল দখলদারিত্বের মধ্যে রয়েছে। ইহুদি রাব্বি হ্যানান বেক আরও বলেছেন, ইসরায়েলি নেতাদেরকে অবশ্যই আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের আওতায় আনা উচিত, কারণ সত্য এটাই যে ফিলিস্তিন সংকটের মূলে রয়েছে ইসরায়েলি দখলদারিত্ব। তিনি এও বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন 7 অক্টোবর থেকে শুরু হয়নি, বরং 75 বছর আগে শুরু হয়েছে এবং সবাই ইসরায়েলি অপরাধযোগ্য দমনপীড়ন, পানি চুরি এবং ফিলিস্তিনি ভূমি দখলের বিষয়ে অবহিত আছে। তিনি বলেন, এসব আচরণ সবাইকে যুদ্ধ ও রক্তপাতের দিকে ঠেলে দেয়, তাই সবারই উচিত সমস্যার শেকড়ের দিকে মনোযোগ দেওয়া এবং এর সমাধান করা। একমাত্র সমাধান হচ্ছে ফিলিস্তিনি ভূমি ফিলিস্তিনি জাতির কাছেই সম্পূর্ণরূপে ফিরিয়ে দেয়া। অবশ্য এর মানে ইহুদিদের প্রত্যাখ্যান করা নয়। আমরা ফিলিস্তিনি সরকারের ছত্রছায়ায় জীবনযাপন করতে পারি, কারণ ইরান সহ আরও অনেক মুসলিম দেশে ইহুদি সম্প্রদায় শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। ব্রিটেনে বসবাসকারী এই ইহুদি ধর্মগুরু তার সহকর্মী ও বন্ধুদের ইরান ভ্রমণের কথা উল্লেখ করেছেন, যেখানে তারা ইহুদিদের ভালো সহাবস্থান, ইহুদি হাসপাতাল এবং এমনকি ইরানের সংসদে একজন ইহুদি প্রতিনিধির কথা উল্লেখ করেছেন। সুতরাং আমরা ফিলিস্তিনেও শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারি। ইহুদি রাব্বি হ্যানান বেক আরও বলেছেন, ইহুদি বিশ্বাস অনুসারে এটা শতভাগ নিশ্চিত যে ইসরায়েল শিগগিরই ধ্বংস হয়ে যাবে। তিনি বলেন, ইসরায়েলের একটি শিশুও জানে যে ইসরায়েলি সৈন্য, ট্যাঙ্ক, অস্ত্রগুলো কী করে এবং সবাই জানে যে ইসরায়েল সরকার ইহুদি জাতির জন্য শান্তি ও প্রশান্তি আনবে না, বরং ইসরায়েলি নেতারা সারা বিশ্বে যুদ্ধ ও রক্তপাত ছড়িয়ে দিচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা চট্টগ্রামের সাবেক মেয়র এম মঞ্জুর আলম। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো প্রতিবেদন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রামের সাবেক মেয়র এম মঞ্জুর আলম। তিনি চট্টগ্রাম 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়াবেন। গণমাধ্যমে মঞ্জুর আলম বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন জাতীয় প্রয়োজন, নির্বাচিত হয়ে জনগণের কল্যাণে কাজ করতে চান তিনি। রাজনীতি ছাড়ার ঘোষণা দেওয়ার 8 বছর পর ভোটের লড়াইয়ে নামছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক এই মেয়র। তার এই ঘোষণার পর আলোচনা বেড়েছে রাজনীতির বিভিন্ন অঙ্গনেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে নির্বাচনে আনার কৌশল সরকারের নেই, দলটি নির্বাচনে এলে স্বাগত জানানো হবে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
14 দলের মধ্যে যারা ইলেক্টেবল নির্বাচনে জেতার মতো তাদেরকে অবশ্যই দেব, আর তাদের সাথে আমাদের অ্যালায়েন্স আছে এটা তো আমরা অস্বীকার করছি। আনার কৌশল আমাদের নেই, তারা আসলে আমাদের আপত্তি নেই।
আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ চায় অপরাজনীতি থেকে বেরিয়ে এসে বিএনপি নির্বাচনে আসুক। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিএনপিতে যাদের নির্বাচন করার যোগ্যতা আছে তারাই নির্বাচনমুখী।
যারা পালাতো কিংবা যারা নির্বাচন করতে পারবে না তারাই সিদ্ধান্ততে নির্বাচনে যাবে না, তো বিএনপি নেতারা তো নির্বাচনে অংশগ্রহণ তাদের থলে থেকে সবাই তো আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি যত আন্দোলন করুক, দেশের মানুষ তাদের ধ্বংসাত্মক রাজনীতি পছন্দ করে না। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনিও বলেন, বিএনপি নেতারা সুনির্দিষ্ট কারণেই জেলে আছে। দলটির নির্বাচনে আসার শুভবুদ্ধি উদয় হবে বলেও আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
কঠোর আন্দোলনটা কি আমরা তো এখনো জানি না, সে আগুন দিতে চেষ্টা করছে কিংবা দু একটা আগুন ধরিয়ে দিয়েছে, তখন এই দেশের জনগণ তাদেরকে ধরিয়ে পুলিশে সুপর্দ করছে। এই যে জনগণের পার্টিসিপেশন এই এগেনস্ট এই ভায়োলেন্স, এটাই প্রমাণ করে এই দেশের জনগণ এই ভায়োলেন্স পছন্দ করে না।
তবে কারোর জন্য নির্বাচন থেমে থাকবে না উল্লেখ করে তিনি বলেছেন, কমিশন একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে বাংলাদেশের সমগ্র মানুষকেই। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা দর্পণ।
দর্পণ
শ্রোতা বন্ধুরা, চলতি সামাজিক ও রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আজকের আলোচনায় আমরা ইহুদিবাদী ইসরায়েলের সাথে তুরস্ক সরকারের ঘনিষ্ঠ অর্থনৈতিক সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নানা দিক নিয়ে কথা বলব। বিশেষ করে গাজায় যখন ইসরায়েলি সেনারা ভয়াবহ গণহত্যা ও হত্যাযজ্ঞ চালাচ্ছে, তখন তেল আবিব আঙ্কারা সম্পর্ক নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা ও প্রশ্ন উঠেছে। আশা করি আজকের আলোচনায় শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পশ্চিমাদের সহযোগিতায় অবৈধভাবে ইহুদিবাদী ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে তুরস্কই 1949 সালে প্রথম ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে। তখন থেকেই দেশ দুটির মধ্যে সামরিক, কৌশলগত ও কূটনৈতিক সম্পর্ক গভীর হয়ে ওঠে। ইসরায়েল ও তুরস্কের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব মধ্যপ্রাচ্যের রাজনীতির পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাণিজ্য ও পর্যটন খাতেও দুদেশের সম্পর্ক দ্রুত বাড়তে থাকে। ইসরায়েলি বিমানবাহিনী তুরস্কের আকাশ সীমায় প্রশিক্ষণ মহড়া দিতে শুরু করে। একই সঙ্গে ইসরায়েলি টেকনিশিয়ানরা তুর্কি যুদ্ধবিমানের আধুনিকায়নে সহযোগিতা দিতে থাকে। দুই দেশ নিজেদের মধ্যে উচ্চ প্রযুক্তি বিনিময় ও পানি বণ্টন পরিকল্পনাও গ্রহণ করে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান 2005 সালে এক সরকারি সফরে ইসরায়েলে যান। এ সময় তিনি ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত অবসানে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।
সাম্প্রতিক দিনগুলোতে তুরস্কের কর্মকর্তারা ইসরায়েলি অপরাধ যজ্ঞের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিলেও এখন প্রতিদিনই ইসরায়েলের সাথে তুরস্কের বাণিজ্য সম্পর্কের নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। তুর্কি নেতারা দীর্ঘদিন ধরে নিজেদেরকে নিপীড়িত ফিলিস্তিনি জাতির সমর্থক ও রক্ষক হিসাবে দেখানোর চেষ্টা করে আসছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে ইসরায়েলের সাথে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং ইসরায়েলে মৌলিক পণ্য রপ্তানির মাধ্যমে তুরস্ক সরকার যতটা সম্ভব এই দখলদার সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। এ প্রসঙ্গে তুরস্কের বিখ্যাত অর্থনৈতিক ভাষ্যকার ইব্রাহিম কাহভেচি স্পষ্ট পরিসংখ্যান তুলে ধরে তুরস্ক থেকে ইসরায়েলে পণ্য রপ্তানির বিস্তারিত বিবরণ দিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দিয়েছেন।
তুরস্কের অর্থনৈতিক ভাষ্যকার ইব্রাহিম কাহভেচি তার পরিসংখ্যানে বলেছেন, ইসরায়েলে তুরস্কের পণ্য রপ্তানি থেকে বোঝা যায় আঙ্কারার কর্মকর্তারা কেবল দেশের অভ্যন্তরে জনগণের সমর্থন লাভের জন্য ইসরায়েলের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন, কিন্তু পর্দার আড়ালে আসল বাস্তবতা হচ্ছে ইসরায়েলের সাথে তুরস্কের বাণিজ্য তো থামেনি, বরং আগের চেয়ে আরও বেড়েছে। তুরস্কের এই খ্যাতনামা অর্থনৈতিক ভাষ্যকার ইব্রাহিম কাভেচি রেস্তোরাঁর খাদ্য তালিকা থেকে কোকাকোলা ও নেসকেফের মতো অতি নিম্নমূল্যের ইসরায়েলি পণ্যগুলো অপসারণের সাথে সাথে ইসরায়েলের কাছে $600 কোটি মূল্যের স্টিলের মতো কৌশলগত পণ্য রপ্তানিকে তুরস্ক সরকারের ভণ্ডামি হিসেবে অভিহিত করেছেন।
এদিকে তুর্কি পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান TIMA-র প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি সরকার জার্মানির সমপরিমাণে পণ্য ইসরায়েলে রপ্তানি করে থাকে এবং চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই তুরস্কের অবস্থান। অন্য কথায়, ইসরায়েলের মৌলিক চাহিদা প্রদানে তুরস্ক ও জার্মানি যৌথভাবে বিশ্বের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে। TIMA-র প্রতিবেদনে আরও বলা হয়েছে, তুরস্ক 2022 সালে ইসরায়েলে $119.20 কোটি লোহা ও ইস্পাত রপ্তানি করেছে। এছাড়া $56.30 কোটি মূল্যের তুর্কি গাড়ি ইসরায়েলে রপ্তানি করা হয়েছে। $51.20 লাখ মূল্যের প্লাস্টিক জাত সামগ্রী রপ্তানি করে তুরস্ক তৃতীয় অবস্থানে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলে তুরস্কের ইস্পাত রপ্তানি দ্বিপাক্ষিক বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এবং তুরস্ক প্রতি বছর ইসরায়েলে কমপক্ষে $600 কোটি মূল্যের ইস্পাত রপ্তানি করে। ইস্পাত ছাড়াও তেল এবং গ্যাস প্রকৌশল শিল্পে তুরস্ক ইসরায়েলের সবচেয়ে বেশি সহায়তা করে থাকে। এই অবস্থায় বর্তমান গাজা পরিস্থিতিতে ইসরায়েলের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা অত্যন্ত জরুরি। তুর্কি বিশেষজ্ঞ ও বুদ্ধিজীবী সম্প্রদায়ের একটি বড় অংশ বলছেন যে, যত তাড়াতাড়ি সম্ভব তুরস্ক থেকে ইসরায়েলে কৌশলগত পণ্য রপ্তানি বন্ধ করা প্রয়োজন।
তুরস্কের রাজনীতিবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, গাজা যুদ্ধে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলের হত্যাযজ্ঞ এবং হাসপাতালে হামলার ঘটনায় তুরস্ক সরকারের উচিত ছিল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। এমন পরিস্থিতিতে এরদোগান সরকারের কর্মকর্তারা জনসমাবেশে এবং আন্তর্জাতিক ফোরামে কেন ইসরায়েলের নিন্দা করছেন, আবার একই সাথে ইসরায়েলের সাথে সব রকম অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছেন তা স্পষ্ট নয়। এখন দেখার বিষয় ইসরায়েলের ব্যাপারে তুরস্ক সরকারের এই নীতি বহির্ভূত আচরণ ও দ্বিমুখী নীতির উৎস কি।
এতে কোনো সন্দেহ নেই যে তুরস্ক সরকার যদি এখনই ইসরায়েলের কাছে শিল্পপণ্য এবং ইস্পাত ও জ্বালানি রপ্তানি বন্ধে পদক্ষেপ না নেয়, তাহলে বেসামরিক ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধের সুযোগ হারাবে। তুর্কি কর্মকর্তারা ফিলিস্তিনি জনগণের সাহায্যে কার্যকর কোনো পদক্ষেপ তো নেয়নি, বরং ইসরায়েলের স্বার্থে কাজ করছে। অথচ প্রেসিডেন্ট এরদোগান ক্ষমতায় আসার পর একেবারে প্রথম দিকে ইসরায়েলের তৎকালীন প্রেসিডেন্ট শিমন পেরেসের বিরুদ্ধে একটি বিতর্কিত পদক্ষেপ নেয় তিনি মুসলিম বিশ্বে প্রশংসা অর্জনে সক্ষম হয়েছিলেন। পর্যবেক্ষকরা বলছেন, অর্থনৈতিক সংকটের কবলে পড়ে তুরস্কের জনগণ যখন হিমশিম খাচ্ছে, তখন কেবল ইসরায়েলের স্বার্থে আর্মেনিয়ার সাথে যুদ্ধে আজারবাইজানকে সমর্থন দেয়াই আঙ্কারা সরকার দেশের ভেতরে তীব্র সমালোচনার সম্মুখীন। তাই ধারণা করা হচ্ছে এরদোগান সরকার মার্কিন সরকারকে খুশি করতে ব্যস্ত।
বর্তমান পরিস্থিতিতে তুরস্ক সরকারের কর্মকর্তারা শুধু যে বৃহৎ শক্তিগুলোর মোকাবেলায় নিজেদের স্বাধীন নীতিকে বিসর্জন দিয়েছেন তাই নয়, একই সঙ্গে শিল্প জ্বালানি সহ অর্থনৈতিক ক্ষেত্রে ইসরায়েলের সাথে সুসম্পর্ক বজায় রেখে
পাশ্চাত্যকে খুশি করে নিজের জন্য এমন একটা অবস্থান গড়ার চেষ্টা করছেন যাতে ইরাক ও সিরিয়ায় তুর্কি সামরিক উপস্থিতির পক্ষে জোরালো সমর্থন পাওয়া যায়। আরেকটি বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আঞ্চলিক শক্তি হিসেবে তুরস্কের উত্থান এখন এই অঞ্চলের কিছু দেশ মেনে নিয়েছে। সিরিয়া থেকে শুরু করে লিবিয়া হয়ে আজারবাইজানের নাগর্ণ কারাবাখ পর্যন্ত তুরস্কের সামরিক শক্তির প্রভাব ইতিমধ্যে সবাই দেখেছে। প্রেসিডেন্ট এরদোয়ান নিজেকে মুসলিম বিশ্বের একজন প্রধান নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। তিনি তার পূর্বসূরি অটোমান শাসকদের মতোই নিজেকে একজন বিজয়ী শাসক ও নেতা হিসেবে তুলে ধরতে চান, কিন্তু এক্ষেত্রে ইসরায়েলের সাথে তুরস্কের দীর্ঘদিনের সম্পর্ক একটা বড় বাধা হিসেবে কাজ করছে, কারণ অনেক মুসলিম দেশই ইসরায়েলের সাথে তুরস্কের ঘনিষ্ঠ সম্পর্ককে ভালো চোখে দেখছে না।
শ্রোতা বন্ধুরা, ইসরায়েল তুরস্কের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিশেষ আলোচনাটি শুনলেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাথমিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 28 নভেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব আর বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, ব্যবহারযোগ্য রিজার্ভ কমে $16 বিলিয়ন নিচে প্রথম আলো। যে কারণে বাংলাদেশের নির্বাচনে ডামি কৌশল, মানব জমিন, জনশুমারি ও গৃহ গণনা 2022-এর ন্যাশনাল রিপোর্ট দেশের মোট জনসংখ্যা 16,98,00,000 ইত্তেফাক। নৌকা পেয়েও টেনশনে, যুগান্তরের শীর্ষ শিরোনাম। 2 বছরে স্থায়ীভাবে দেশে ফিরেছেন 4,66,000 অভিবাসী, ডেইলি স্টার বাংলা। কলকাতার শিরোনাম, আর মাত্র 5 মিটার সুড়ঙ্গ থেকে উদ্ধারের কাজ দ্রুত এগোচ্ছে, আনন্দবাজার পত্রিকা। আর সংবাদ প্রতিদিন লিখেছে, সুড়ঙ্গে আটকে হুগলির 2 পরিবারের জন্য সাহায্য চেয়ে মোদীকে চিঠি বিজেপি বিধায়কের, সংবাদ প্রতিদিন। গণশক্তি শিরোনাম, নির্বাচনের আগে সিএএর জিগির তোলার চেষ্টা বিজেপির। আসকার লিখেছে, বেসরকারি অর্থলগ্নি সংস্থার কিস্তির টাকা সংগ্রহে গিয়ে খুন ফিল্ড অফিসার। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, এরশাদের আমলেও এমন পরিস্থিতি ছিল না, বলেছেন বিশিষ্ট আইনজীবী শাহ দিন মালিক। এ শিরোনাম করেছে দৈনিক মানব জমিন, কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। দৈনিক মানব জমিনের শিরোনাম যেটি আপনি উল্লেখ করলেন, সেই শিরোনামের বিশ্লেষণ করার আগে একটু বলে নিই যে ডক্টর শাহদিন মালিক হচ্ছেন তিনি সেই আইনজীবী যিনি একজন সংবিধান বিশেষজ্ঞ। বাংলাদেশ কেন, তিনি আন্তর্জাতিক অঙ্গনে সমধিক পরিচিত একজন আইনজীবী এবং বাংলাদেশের সব মহলে তিনি শ্রদ্ধার ব্যক্তি। সেই ব্যক্তি প্রকৃতপক্ষে রাষ্ট্রের বেশ কিছু ব্যাপারে অভিযোগ করেছেন, যে অভিযোগগুলো অত্যন্ত গুরুতর বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তিনি বলেছেন, এরশাদের আমলেও এমন পরিস্থিতি ছিল না। এই কথার ভেতরে অনেক কিছু এসে যায়। এর প্রথম মানে হচ্ছে যে এরশাদ ছিলেন একজন স্বৈরাচার, জোর করে ক্ষমতা দখলকারী, এবং তিনি হেন কোনো অন্যায় নেই যা তিনি করেননি। তার বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল একাট্টা হয়ে দীর্ঘ আন্দোলনের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করেছে। তো যখন শাহদিন মালিক বলছেন এরশাদের আমলেও এমন পরিস্থিতি ছিল না, তখন তখন এর মানে হচ্ছে যে আমি এতক্ষণ যে চিত্র খুব ছোট পরিসরে তুলে ধরলাম তার চেয়ে স্বাধীন মালিকের দৃষ্টিতে এখন পরিস্থিতি খারাপ। এবং তিনি পরিষ্কার করে বলেছেন একটা তথ্য যে দেশে এখন 10-12 লাখ পুলিশ এবং র‍্যাব এই দুটি ফোর্সের সদস্য 10-12 লাখ। তার মানে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য বিভিন্ন রকমের সংস্থা পুলিশ থেকে শুরু করে বিভিন্ন রকমের বাহিনী সংস্থার প্রয়োজন আছে। কিন্তু তার সংখ্যা যদি এইরকম পর্যায়ে যায় বাংলাদেশের যে অর্থনীতি সেখানে এই সমস্ত সংস্থার লোকজনকে তো পালন করার একটা ব্যাপার আছে, তো এটি একটা অস্বাভাবিক ব্যাপার ডক্টর শাহাদিন মালিকের বক্তব্য অনুসারে।
এবার একটি আন্তর্জাতিক প্রসঙ্গ, জনাব শহীদুল ইসলাম, মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যে কোনো পরিস্থিতির দায় ইসরায়েলকে বহন করতে হবে এ কথা বলেছে ইরান, এ বক্তব্যের যুক্তিটা কি?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরান যে কথা বলেছে যে মধ্যপ্রাচ্যের সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য দায়ী নিতে হবে ইসরায়েলকে, এর যুক্তি যেটি সেটি হচ্ছে যে দেখুন মধ্যপ্রাচ্যের চলমান যে সংকট, চলমান যে যুদ্ধ, এই যুদ্ধের মূল কারণ কি? মূল কারণ হচ্ছে যে ইসরায়েল যে গাজায় বা ফিলিস্তিনি জনগণের উপরে কথায় কথায় অত্যাচার নির্যাতন চালায়, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসাতে লোকজনকে মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না, ফিলিস্তিনিদের প্রবেশাধিকার নেই এবং গাজাকে আজ 16 বছর ধরে অবরুদ্ধ রেখেছে। এই অবস্থার প্রেক্ষাপটে সেখানকার মানুষ বিশেষ করে যারা প্রতিরোধকামী যোদ্ধা তারা ত্যক্ত বিরক্ত হয়ে নিরুপায় হয়ে এই ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালাতে বাধ্য হয়েছে। এবং অভিযান চালানোর প্রেক্ষাপটে কি করেছে ইসরায়েল, কিভাবে গণহত্যা চালিয়েছে, কিভাবে যুদ্ধ অপরাধ করেছে, কিভাবে মানবতা বিরোধী অপরাধ করেছে, কিভাবে আগ্রাসন চালিয়েছে, কিভাবে খুন করেছে, কিভাবে ধরপাকড় করেছে হাসপাতাল, মসজিদ, গির্জায়, স্কুলে, জাতিসংঘের অফিসে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অফিসে কিভাবে হামলা চালিয়েছে আমরা পরিষ্কার করে দেখতে পাচ্ছি। ইসরায়েল ইরানের উপর হামলা থেকে শুরু করে আরো বিভিন্ন জায়গায় হামলা করার হুমকি দিচ্ছে। এই অবস্থায় যুদ্ধ ছড়িয়ে পড়ার সমূহ আশঙ্কা রয়েছে, সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ইসরায়েলের অস্তিত্ব সংকটের মুখে পড়বে এবং মধ্যপ্রাচ্যে যে ভয়াবহ যুদ্ধ শুরু হবে তা কিন্তু শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ রাখা যাবে এমনও না, সেক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে বড় একটা ক্রাইসিস তৈরি হবে।
তো জনাব শহীদুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। নির্বাচনের আগে সিএ এর জিগির তোলার চেষ্টা বিজেপির গণশক্তি পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে, লোকসভা নির্বাচনের ঠিক আগে নাগরিক পঞ্জীকরণ আইনের চূড়ান্ত খসড়া তৈরি হবে। রোববার উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরের সভা থেকে এমন দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর এ বিষয়ে প্রতিক্রিয়া, ভোটের জন্য বাড়াবাড়ি করছে বিজেপি। বিজেপি নেতা অজয় মিশ্র বলেছেন, মতুয়াদের থেকে কেউ নাগরিকত্ব কেড়ে নিতে পারবে না। আর সুজন চক্রবর্তী বলেন, সিএএ ইস্যুকে সামনে রেখে 2019 সালের নির্বাচনে লড়েছিল বিজেপি, 5 বছর তারপর চুপ ছিল, মানুষ ধরে ফেলেছেন, তাই এখন আবার বিষয়টি নিয়ে বলতে শুরু করেছে। কিন্তু এটা তো জাতীয় ইস্যু, অসমে উদ্বাস্তু বাঙালিকে ডিটেনশন সেন্টারে পাঠিয়েছে বিজেপি, তারাই পশ্চিমবঙ্গে এসে 180 ডিগ্রি ঘুরে উল্টো কথা বলছে ভোটের জন্য। সুড়ঙ্গে আটকে হুগলির 2 পরিবারের জন্য সাহায্য চেয়ে মোদীকে চিঠি বিজেপি বিধায়কের। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, উত্তর কাশীর সুড়ঙ্গে আটকে হুগলির পুরো সুরাত 2 শ্রমিক তাদের পরিবারের দুর্দশার কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ। তিনি অবশ্য সব শ্রমিকের উদ্ধারের আহ্বান জানিয়েছেন। তো স্বাভাবিকভাবেই বিজেপি বিধায়কের এই ভূমিকা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে উত্তরাখণ্ডের উত্তর কাশীর সুড়ঙ্গে আটকে পড়েছে 41 নির্মাণ শ্রমিক। এদিকে আনন্দবাজার পত্রিকার এ সম্পর্কিত খবরে বলা হয়েছে, উত্তর কাশীর সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে ইঁদুরের কায়দায় খোঁড়া হচ্ছে গর্ত, আর তাতেই তরতরিয়ে এগোচ্ছে কাজ। উদ্ধারকারীরা শ্রমিকদের সঙ্গে দূরত্বের ব্যবধান অনেকটাই কমিয়ে এনেছেন, আর মাত্র 5 মিটার দূরেই রয়েছে সাফল্যের হাতছানি। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবার রয়েছে সাপ্তাহিক আয়োজন গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের সমৃদ্ধ ভাণ্ডার গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও আমরা হাজির হয়েছি। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আজকের আসরে আমরা দুই পাখি বন্ধুর গল্পটির পরিসমাপ্তি টানব, আশা করি আপনাদের মনে আছে। বন্ধুকে রেখে অচেনা জায়গায় একাকী গিয়ে বাজ পাখি আর ইগলের তীক্ষ্ণধার পাঞ্জা দেখে গানের পাখি কাঁপতে কাঁপতে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। বাজ পাখি ইগলের আগে পৌঁছে গেল, গাছের চারদিকে বৃত্তাকারে কয়েকবার ঘুরে সোজা হামলা করল কবুতরের দিকে। একই সময়ে ইগলও হামলা চালালো। দুই শিকারী পাখির মধ্যে ব্যাপক ঝগড়া হলো এবং পরস্পরের তীক্ষ্ণ নখের আঘাতে উভয়ে আহত হলো।
গানের পাখি ভাবল পালাবার এটাই উত্তম সময়, আল্লাহর সাহায্য চেয়ে সোজা নিচে উড়ে গিয়ে পাথরের পেছনে একটা গর্তে গিয়ে লুকালো। দুই দিন না খেয়ে খুব ক্ষুধার্ত হয়ে পড়ল পাখি, বন্ধুর কথা মনে পড়ল তার। পরদিন সকালে ধীরে ধীরে গর্ত থেকে বের হয়ে খাবারের খোঁজে উড়াল দিল। চোখে পড়ল মাটিতে মোটা একটা কবুতর বসে আছে। সে ভাবল ওই কবুতরের পাশে নিশ্চয়ই কিছু খাবার ছিটানো আছে। নেমে গিয়ে সেই খাবারে মুখ দিতে গিয়েই বুঝতে পারল শিকারের জালে আটকা পড়েছে সে। বেচারা গানের পাখি মোটা কবুতরকে বলল, প্রিয় ভাই, আমরা তো একই জাতি, আমি তোমাকে দেখে নেমে এসে তো ফাঁদে পড়ে গেলাম। এই শহরে আমি নতুন, যদি আমাকে আগে ভাগে একটু সতর্ক করতে। বড় কবুতর জবাবে কি বলল তা শুনব মিউজিক বিরতি পর। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
বড় কবুতর জবাবে বলল, চারটি কারণে আমি কোনো কথা বলিনি। প্রথম কারণ হলো শিকারী আমাকে খানা পিনা দেয় এজন্য যে তোমার মতো বোকা পাখিদের জালে আটকিয়ে যেন শিকার করতে পারা যায়। দ্বিতীয় কারণটি হলো আল্লাহ তোমাকে দুটি চোখ দিয়েছে যাতে দেখে শুনে বুদ্ধিমত্তা দিয়ে ভালো মন্দ বুঝতে পারো। তুমি যদি বিবেক খাটাতে তাহলে বুঝতে পারতে ফ্রি খাবার রাখার মানে কোনো একটা ফাঁদ আছে। তৃতীয়ত, আমিও একা, ভাবলাম তুমি আটকা পড়লে একজন সঙ্গী হবে মন্দ কি। চতুর্থ কারণ হলো তুমি এত বেশি ক্ষুধার্ত ছিলে যে খাবার আগে কিছু জিজ্ঞেস করার সুযোগও দাওনি, খেতে শুরু করেছ। এখন সে পর্যন্ত এখানে থাকো, যতদিন না বোঝো যে কোনো কাজের আগে চিন্তাভাবনা করা উচিত।
গানের পাখির বলার মতো আর কিছুই ছিল না, অস্ফুট স্বরে বলল, উপদেশের জন্য ধন্যবাদ। এখন আমাকে কি এই জাল থেকে পালাবার পথটা বলে দেবে? এরপর থেকে তোমার উপদেশ মেনে চলব। মোটা পাখি বলল, তুমি তো দেখছি খুব সহজ সরল, আমি যদি পালাবার পথ জানতামই তাহলে কি এখানে থাকতাম? তোমার আগেই পালাতাম। তোমার ভাগ্যে যা ছিল তাই ঘটেছে, গানের পাখি মনে মনে বলল। তবু হতাশ হব না, ভাগ্যের কোনো দোষ নেই, আল্লাহ যন্ত্রণা সৃষ্টি করলে তার ওষুধও দিয়েছেন। এই বলে তার ঠোঁট আর নখর দিয়ে জাল কাটতে শুরু করে দিল। জালটা বেশ পুরনো ছিল, তাই দ্রুতই তা কেটে উড়াল দিয়ে চলে গেল গানের পাখি। তার পরের ঘটনা শুনব আবারও খানিক মিউজিক বিরতির পর।
উড়তে উড়তে ভাবছিল নিজের জন্মস্থানে ফিরে যাবে। ফেরার পথে কৃষিখাতের পাশে একটা ভাঙা দেয়ালের উপর অল্প সময়ের জন্য বসল। প্রশান্তির হাই তুলে বলল, যাক এখানে শিকারি পাখিদের যন্ত্রণা থেকে নিরাপদ আছি। ঘটনাক্রমে ওই দেয়ালের পাশ দিয়ে গ্রামের একটা ছেলে যাচ্ছিল এবং সে তাকে দেখে ফেলল। সাথে সাথে ছেলেটা তার গুলতিতে একটা পাথর লাগিয়ে ছুড়ে মারল পাখিকে লক্ষ্য করে। পালকে আঘাত করতেই পাখিটি দেয়ালের পাশের কূপে পড়ে গেল। গ্রামের ছেলেটি যেহেতু ওই কূপ থেকে পাখিটিকে তুলতে পারবে না বলে ভাবল, তার পথে সে চলে গেল। পাখির তো গর্তে বাস করার অভ্যাস ছিল। ব্যথায় কাতরাতে কাতরাতে সেই কূপে ২৪ ঘন্টা পড়ে থাকল আর বলতে লাগল, এই শাস্তি আমার প্রাপ্য, কেননা আমি আমার বন্ধুর কথাই কান দেইনি।
পাখি আবারও বলল, অচেনা জায়গার কোনো রকম খোঁজ খবর না নিয়ে পৃথিবী ভ্রমণে বের হয়েছি। যেই কোনো নতুন জায়গায় ভ্রমণ করতে যাবে, তারই উচিত সেখানকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নেয়া। আমি সৌভাগ্যবান যে এত সব জঞ্জাল পেরিয়ে যান নিয়ে ফিরে আসতে পেরেছি। পরদিন গানের পাখি তার শারীরিক অবস্থা একটু ভালো বোধ করল, কূপ থেকে বেরিয়ে জন্মস্থানের দিকে উড়াল দিল। দুপুরের মধ্যেই সে পৌঁছে গেল তার ফেলে আসা নীড়ে। বন্ধু যন্ত্রশিল্পী তার বন্ধুর কণ্ঠ শুনে দ্রুত বেরিয়ে এলো বাসা থেকে, পরস্পরে কোলাকুলি করল। তাদের আনন্দের সুর শুনে অন্যান্য পাখিরাও বেরিয়ে এসে সমবেত হল এবং আনন্দের কোরাস তুলল সুরে সুরে। তারপরের ঘটনা শোনাবার আগে আবারও একটু বিরতি নিচ্ছি, সঙ্গেই আছেন এ প্রত্যাশা রইল।
আপন গৃহে প্রত্যাবর্তনের আনন্দ উৎসব শেষ হবার পর যন্ত্রশিল্পী তার বন্ধুর কাছ থেকে বিশ্বভ্রমণের ব্যাপারে শুনতে চাইল। অপর একটি পাখিও জানতে চাইল, আচ্ছা শুনেছি ভ্রমণ করা নাকি খুবই ভালো এবং উপকারী, সফরে গেলে অনেক অভিজ্ঞতা হয় তাই না? বিশ্বভ্রমণিক গানের পাখি এবার জবাব দিল, আমি ভেবেছিলাম অন্যদের জীবন মনে হয় আমাদের চেয়ে অনেক ভালো, কিন্তু আমি অনেক মূল্যবান কিছু অভিজ্ঞতা অর্জন করেছি। এখন আমি জানি এই পৃথিবীতে বাড়িঘরের কোনো অভাব নেই, গুনেও শেষ করা যাবে না এত বেশি বাসা বাড়ি আছে।
গানের পাখি আরো বলতে লাগলো, সেই সব বাসা বাড়ি দেখার মতো সুন্দর এ কথা নিঃসন্দেহে সত্য, কিন্তু তার চেয়ে বেশি মূল্যবান হলো চেনা জানা আপন পরিজন স্বজাতি কিংবা বন্ধু বান্ধবদের দেখতে যাওয়া। আত্মীয় স্বজনদের দেখতে যাওয়ার গুরুত্ব অনেক অনেক বেশি মূল্যবান। গানের পাখি কবুতরটি ওই দুর্ঘটনাময় ভ্রমণের পর থেকে নিজের পূর্বপুরুষদের জন্মস্থানের মূল্য অনেক বেশি উপলব্ধি করল। তো শ্রোতা বন্ধুরা, এই ছিল গল্প প্রবাদের গল্পের আজকের আসরের আয়োজন। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
দুটি সংক্ষিপ্ত সংবাদ। ইসলামী প্রজাতন্ত্র ইরান ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী রেজা নাজাফি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত চারটি মূল আন্তর্জাতিক অপরাধের জন্য ইহুদিবাদী ইসরায়েলকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। তিনি বলেছেন, গত আট সপ্তাহে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি জনগণের উপর চারটি মৌলিক আন্তর্জাতিক অপরাধ করেছে। এগুলো হচ্ছে গণহত্যা, যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং বারবার আগ্রাসন চালানো। উত্তর কোরিয়া জানিয়েছে, গত সপ্তাহে তারা মহাকাশে যে গোয়েন্দা স্যাটেলাইট পাঠিয়েছে তা এরই মধ্যে মার্কিন হোয়াইট হাউস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্পর্শকাতর সামরিক স্থাপনার ছবি তুলেছে। পিয়ংইয়ং আগে জানিয়েছে, মহাকাশে পাঠানো গোয়েন্দা স্যাটেলাইটের মাধ্যমে তারা প্রধানত দক্ষিণ কোরিয়া ও মার্কিন সেনাদের তৎপরতা পর্যবেক্ষণ করবে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। বিপ্লবের পর ইরানের নৌবাহিনীর উন্নতি অবিশ্বাস্য, সর্বোচ্চ নেতার মন্তব্য। গাজায় যুদ্ধ অপরাধ অব্যাহত থাকলে আমেরিকা ইসরায়েলকে কঠিন পরিণতি বরণ করতে হবে ইরানের হুঁশিয়ারি। কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকায় মানববন্ধন, প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দিতে বাধা দেওয়ার অভিযোগ। এবং বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড হলেন বিজেপি বিধায়ক শুভেন্দু। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।
Տեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության ձայնի հայերեն ռադիոժամն եք լսում։
Hanun barçuryal nasto, bar yereko har garjan radyole sok bari kamner, bari handipum. Ուղիղ եթերում իր աշխատանքն է սկսում Իրանի Իսլամական Հանրապետության ձայնի հայերեն ռադիոժամը։